ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১২টা। আজ অনুষ্ঠানে রয়েছে আমির খসরুর রিপোর্ট।
মৌলভীবাজারের বড়হাটের জঙ্গি বিরোধী অভিযানে তিনজন নারী পুরুষের মরদেহ পাওয়া গেছে।
পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন রয়েছে।
জেএমবির বিরুদ্ধে বাংলাদেশ আর্মির প্যারা কমান্ডো ব্যাটালিয়নের তীব্র অভিযানের জেরে দলে দলে জেএমবি জঙ্গি সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ছে বলে সন্দেহ করা হচ্ছে।
অনুষ্ঠানে আরো আছে কলকাতা থেকে পাঠানো গৌতম গুপ্তের পাঠানো খবর।
আবার পোস্ট অফিসে বিভিন্ন সঞ্চয় প্রকল্পের সুদ কমিয়ে দিল ভারত সরকার।
তবে সবার আগে রোজকার মতো যথারীতি প্রথমেই বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলো বলছে যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো এরকম বিস্ফোরক পরীক্ষা করে দেখছে যে ল্যাপটপে লুকিয়ে রাখা যায়, বিমানবন্দরগুলো প্রচলিত নিরাপত্তা স্ক্রিনে যা ধরা যাবে না। সিএনএন এবং সিবিএস বলছে যে গোয়েন্দা কর্মকর্তারা তাদের বলেছেন যে আল কায়দা এবং ইসলামিক স্টেটের জঙ্গিরা ইলেকট্রনিক যন্ত্রপাতিতে বিস্ফোরক লুকানোর নতুন পদ্ধতির উদ্ভব ঘটাতে চাইছে। বার্তা সংগঠনটি বলছে গোয়েন্দা রিপোর্টের নতুন খবরে বলা হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠীগুলো বিমানবন্দরের সর্বাধুনিক সাজ সরঞ্জাম পেয়েছে এবং তা দিয়ে পরীক্ষা করে দেখছে যে কিভাবে বিমানে ওঠার সময় বিস্ফোরক পদার্থ গোপনে রাখা যায়। তারা বলছেন যে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার 8টি দেশের 10টি বিমানবন্দর থেকে যাত্রীদের ল্যাপটপ এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি কেবিনে বহনের ব্যাপারে ট্রাম্প প্রশাসন যে সাম্প্রতিক নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছেন তার পেছনে গোয়েন্দা বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাকিস্তানের একজন পলাতক রাষ্ট্রবিরোধী উগ্রবাদী নেতা ইসলাম এবং তার নবীর অবমাননা করার জন্যে পাকিস্তানে মুরতাদদের হত্যা করতে তার অনুসারীদের কড়া নির্দেশ দিয়েছেন। ভয়েস অফ আমেরিকা এবং অন্যান্য সংবাদ মাধ্যমকে পাঠানো এক ভিডিও বার্তায় জঙ্গি দল তেহরিকে তালিবানে পাকিস্তান সংক্ষেপে টিটিপির নেতা ফজলুল্লাহ খুরাসানি এই হুমকি দিয়েছেন, কিন্তু যাদেরকে মুরতাদ বলা হচ্ছে তাদের পরিচয় দেওয়া হয়নি। এই টিটিপি দলটি পাকিস্তানে কয়েক বছর ধরে মারাত্মক আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং এতে নিরাপত্তা বাহিনীর লোকজন সহ হাজার হাজার পাকিস্তানিকে হত্যা করা হয়েছে। খুরাসানি বলছেন তাঁর কথায় এখনই উপযুক্ত সময় হচ্ছে এদের খুঁজে বের করা এবং শেষ করে দেয়া। আমাদের যোদ্ধারা তাদের সন্ধান করছে এবং আমরা স্কুল কলেজ এবং অন্যত্র তরুণদের চাই যারা নবীকে অবমাননাকারী বিরুদ্ধে প্রতিশোধ নেবে এবং তাদের শাস্তি দেবে। অন্যান্য কমান্ডার এবং মুখোশ পরা নিরাপত্তা প্রহরী বেষ্টিত হয়ে এই জঙ্গি নেতা তার মাতৃভাষা পশতুতে বক্তব্য রাখেন, তবে তার উর্দু অনুবাদ সাবটাইটেল হিসেবে ভিডিওতে দেখানো হয়। বাংলাদেশের মৌলভীবাজারের বড়হাটের জঙ্গি বিরোধী অভিযানে তিনজন নারী পুরুষের মরদেহ পাওয়া গিয়েছে বলে জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরু।
সকাল জুড়ে সিলেট, কুমিল্লা এবং মৌলভীবাজারের বিভিন্ন জঙ্গি আস্তানায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানের এই পর্যায়ে মৌলভীবাজার জেলা শহরের বড়হাটে জঙ্গি আস্তানায় 53 ঘন্টার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে শনিবার। অপারেশন ম্যাক্সিমাস নামের এই অভিযানে তিনজনের মরদেহ পাওয়া গেছে, যাদের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী হয়েছেন। পুলিশ দাবি করেছে নিহতরা জঙ্গি এবং সিলেটের আতিয়া মহল জঙ্গি হামলার সাথে সম্পৃক্ত ছিল। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম শনিবার বলেন, অভিযান চলাকালে মুহুর্মুহু গুলি এবং বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এতে একজন পুলিশ সদস্য আহত হন। উল্লেখ, চলাকালে যে বোমা তার দায় ইসলামিক স্টেট বা আইএস স্বীকার করেছিল। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ওদিকে বাংলাদেশে জঙ্গি গোষ্ঠী জেএমবির বিরুদ্ধে চলমান অভিযানের কারণে জঙ্গিরা সীমান্ত দিয়ে ভারতে ঢুকছে বলে ধারণা করছেন ভারতীয় গোয়েন্দারা। বিভিন্ন সীমান্তে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। পরমাশিস ঘোষ রায়ের টেলিফোন বার্তা কলকাতা থেকে।
বাংলাদেশে অতি অল্প সময়ের মধ্যে জামাতুল মুজাহিদিন বাংলাদেশের জেএমবির বিরুদ্ধে বাংলাদেশ আর্মির প্যারা কমান্ডো ব্যাটালিয়নের তীব্র অভিযানের জেরে দলে দলে জেএমবি জঙ্গি সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ছে বলে সন্দেহ করা হচ্ছে। ইতিমধ্যেই ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ হাই অ্যালার্ট জারি করেছে, বিশেষ করে সিলেট সংলগ্ন মেঘালয় তো বটেই, বাংলাদেশের সব থেকে দুই গুরুত্বপূর্ণ সীমান্ত পশ্চিমবঙ্গ আর ত্রিপুরাতেও গোপনে জেএমবি জঙ্গিরা ঢুকে পড়ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই কারণে বিশেষ সতর্কবার্তাও জারি করা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলিকেও বিশেষ নজরদারি বাড়ানোর কথাও বলা হয়েছে। একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রক এবং বিএসএফ যেমনই আশঙ্কায় বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে অতিরিক্ত প্রহরা ও নজরদারি শুরু করেছে, তেমনই রাজ্যগুলিকে বলা হচ্ছে সীমান্তবর্তী জেলাগুলিকে সতর্ক করে দিতে। পরমাশিষ ঘোষরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
100 বেশি দেশের 1000 বেশি পার্লামেন্ট সদস্যদের নিয়ে ঢাকায় শুরু হয়েছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের 136তম সম্মেলন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শনিবার সন্ধ্যায় এই সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা আমির খসরু।
সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সাম্য ও ন্যায্যতা প্রতিষ্ঠা এবং বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রত্যয় নিয়ে ঢাকায় শুরু হয়েছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিইউর 136তম সম্মেলন। বিশ্বের 120টি দেশের 1300+ প্রতিনিধি, যাদের মধ্যে বিভিন্ন দেশের পার্লামেন্টারি স্পিকার, পার্লামেন্ট সদস্য, তারা অংশ নিচ্ছেন। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জঙ্গিবাদকে বৈশ্বিক সমস্যা হিসেবে চিহ্নিত করে বলেন, একযোগে তা সবাইকে মোকাবেলা করতে হবে।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ট্রাম্প প্রশাসন রাশিয়ার সমালোচনা গতকাল থেকে বাড়িয়ে তুলেছে। সরকারের দুজন শীর্ষ কর্মকর্তা ইউক্রেনের প্রতি রাশিয়ার আচরণের নিন্দে করেন এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বহাল রাখার সংকল্প প্রকাশ করেন। ব্রাসেলসে নেটোর মন্ত্রী পর্যায়ের প্রথম বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ইউক্রেনের উপর আগ্রাসনের জন্য রাশিয়াকে অভিযুক্ত করেন এবং তাঁর সহপক্ষদের বলেন যে তাদের এই জোট ওই অঞ্চলে অহিংস এবং কখনও কখনও সহিংস রুশ উত্তেজনা মোকাবিলার জন্য জরুরি। তিনি আরও বলেন যে মস্কো সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল থাকবে যতদিন না সে তার কর্মকাণ্ডে পরিবর্তন আনে। রাশিয়ার সঙ্গে টিলারসনের এর আগের ভাষা ছিল বেশ আপোষমূলক। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে ফেব্রুয়ারিতে বোন বৈঠকে টিলারসন বলেছিলেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে অভিন্ন ক্ষেত্র খুঁজে পেতে চায় এবং আশা করে যে 2015 সালের মিনস্ক চুক্তি অনুযায়ী রাশিয়া ইউক্রেনে সহিংসতা কমাতে তার প্রতিশ্রুতি পালন করবে। আজ তাঁর সাপ্তাহিক ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নীল গরসাচকে বেছে নেওয়ার বিষয়টি তুলে ধরেন এবং বলেন, প্রেসিডেন্ট হিসেবে এটি তাঁর সবচাইতে উল্লেখযোগ্য কাজ। তিনি বলেন, এটি হচ্ছে আমাদের দেশের জন্য সবচাইতে উত্তেজনাকর সময়। আমাদের নতুন প্রশাসন অনেক কিছু পরিবর্তন আনছে, এমন পরিবর্তন যা আমাদের এই দেশটিকে আরও শক্তিশালী করবে এবং বহু লোকের জীবনকে উন্নত করবে। আগামী কয়েকদিনের সেনেটে একটি এমন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে যা আইনের শাসনের রক্ষা কবচ হয়ে থাকবে এবং আমেরিকানদের জন্ম অধিকার অর্থাৎ গণতান্ত্রিকভাবে জীবনযাপন নিশ্চিত করবে। তিনি বলেন যে এর সঙ্গে সম্পৃক্ত আছে প্রেসিডেন্ট হিসেবে তাঁর সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ, আর তা হল সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে প্রয়াত বিচারপতি অ্যান্টনিন স্কালিয়ারের স্থলাভিষিক্ত হিসেবে বিচারক নীল গরসাচের মনোনয়ন। প্রেসিডেন্ট আরও বলেন যে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে গরসাচের মনোনয়ন নিশ্চিত করে শিগগিরই সেনেট আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করতে সাহায্য করবে। প্যারাগুয়েতে দাঙ্গাকারীরা একটি প্রস্তাবের বিপক্ষে প্রতিবাদ জানাতে গিয়ে সেখানকার সংসদ ভবনে অগ্নিসংযোগ করে। ওই প্রস্তাবে সে দেশে প্রেসিডেন্টকে এক মেয়াদের বেশি ক্ষমতাসীন থাকতে বলা হয়েছে। এ ব্যাপারে সংবিধান সংশোধন করতে সেখানকার সেনেটে গোপনে ভোট নেওয়ার পর প্রতিবাদ দেখা দেয়। সে দেশে নৃশংস স্বৈরাচারের পতনের পর 1992 সালে অনুমোদিত এই সংবিধানে পুনর্নির্বাচনের কোনো বিধান ছিল না। বিক্ষোভকারীরা জানলা ভেঙে সংসদ ভবনের ভেতরে আগুন লাগায়। মনে করা হচ্ছে একজন সক্রিয়বাদী মাথায় আঘাত পেয়ে মারা গেছে। বিরোধী নেতারা বলছেন পুলিশের ছোঁড়া রাবার বুলেটের আঘাতে লোকটি নিহত হয়। বিরোধী প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টির সেনেটর দেসোরি মাসি বলেন যে সংসদে কার্যত অভ্যুত্থান ঘটানো হয়েছে, আমরা এটা প্রতিরোধ করব এবং জনগণকে প্রতিরোধ করার আহ্বান জানাচ্ছি। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপপুঞ্জে কর্মকর্তারা বলছেন যে বৃষ্টির কারণে আজ সেখানে ভূমিধস নামায় অন্তত জনা 12 লোক মাটির নিচে চাপা পড়েছে। অনেকেই নিখোঁজ রয়েছে, তবে হতাহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। কর্তৃপক্ষ বলছে এই ভূমিধসের শিকার হয়েছেন গ্রামের যেসব আদা চাষি ফসল তুলছিলেন তাঁরা, এবং এতে 30টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি উদ্ধারকারী দল, পুলিশ এবং সৈন্যরা নিখোঁজ লোকের সন্ধান করছে। কর্মকর্তারা বলছেন বসবাসকারীদের মধ্যে কোনো কোনো লোক শনিবার দিনে পরের দিকে গ্রামে ফিরে এসেছেন। সারা রাত তারা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছিলেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার এই বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। আর এখন শুরু হচ্ছে আমাদের বিশ্ব সংবাদ পরবর্তী অন্যান্য পরিবেশনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4 দিনের জন্য ভারত সফরে যাবেন 7 এপ্রিল। সফরকালে প্রতিরক্ষা সম্পর্কিত একটি চুক্তি ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে জানা গিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরকালে তিস্তার পানি বণ্টন চুক্তি হোক, সেটাই চাইছে বাংলাদেশ। এ সম্পর্কে বিশ্লেষণ করেছেন বিশিষ্ট পানি সম্পদ বিশেষজ্ঞ এবং বাংলাদেশ সরকারের পানি সম্পদ পরিকল্পনা সংস্থার সাবেক মহাপরিচালক প্রকৌশলী ইনামুল হক, এবং তারই ওপর ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4 দিনের জন্য ভারত সফরে যাবেন 7 এপ্রিল। এই সফরকালে প্রতিরক্ষা সংক্রান্ত একটি চুক্তি ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরকালে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি হোক তা চাইছে বাংলাদেশ, কিন্তু তিস্তা চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। এ নিয়ে বাংলাদেশে সরকার এবং বিভিন্ন মহলে রয়েছে হতাশা এবং উদ্বেগ। এ সম্পর্কে ভয়েস অব আমেরিকার জন্য বিশ্লেষণ করেছেন বিশিষ্ট পানি সম্পদ বিশেষজ্ঞ এবং বাংলাদেশ সরকারের পানি সম্পদ পরিকল্পনা সংস্থার সাবেক মহাপরিচালক প্রকৌশলী ম ইনামুল হক।
পানি ভাগাভাগি নিয়ে পাকিস্তান কথাবার্তা চলে, তবে পাকিস্তানের পর বাংলাদেশ যখন স্বাধীন হবে তখন ভারত তার অংশে গোবিন্দবা ব্যারেজ নির্মাণ করে, আমরাও 80 দশকে আমাদের তিস্তার করে একটা ব্যারেজ নির্মাণ করি এবং উভয় দেশেই সেচ প্রকল্পের জন্য এই ব্যারেজটা নির্মাণ করা হয়েছে বলা হয়। ওদের প্রায় 9 লক্ষ হেক্টর আর আমাদের প্রায় 6.5 লক্ষ হেক্টর জমিতে সেচ দেওয়ার কথা। 2010 সাল থেকে আসলে এই চুক্তিটা করার জন্য উদ্বুদ্ধ হয়েছে এবং পানি ভাগাভাগি নিয়ে একটা ধারণা করা হয়েছিল, কিন্তু 2011 সালে যখন চুক্তিটা হবে তখনই মমতার বিষয়টা চলে আসে। মমতা একটু বাধা দেন, উনি বলেন যে তার সেচ এলাকায় যে পানির প্রয়োজন সেই পানি এইভাবে দিলে হবে না, তাই উনি বাধা দেন, অত চুক্তিটা হয়নি। এরপর থেকে ভারত দেখা যাচ্ছে যে পরিমাণ স্বার্থ সেই ছাড়াটাও বন্ধ করে দিয়েছে এবং এখন আমরা বলা যায় কোনো পানি পাচ্ছি না। এবং গত 2010 সালের পর থেকে কোনো যৌথ নদী কমিশনের সভাও হয়নি এবং এই ভাগাভাগির বিষয়টা ন্যায্যতার সঙ্গে পানি ব্যবহারের বিষয়টা এখন একটা ছুঁয়ে আছে।
তিস্তা নদীর পানি বণ্টন চুক্তির ব্যাপারে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রবল আপত্তি এবং চুক্তি না থাকায় বাংলাদেশের নানামুখী ক্ষতি সম্পর্কে ম ইনামুল হক বলেন,
মমতাকে টেনে আনার বিষয়টা আমরা নিশ্চয়ই ওখানে ভারতের যে রাষ্ট্র ব্যবস্থা তাতে রাজ্যের একটা এক ধরনের একটা ভূমিকা আছে এবং রাজ্যগুলোতে একটা ভিন্ন সরকার থাকে, সে এটা পুরোপুরি একটা রাজনৈতিক ব্যাপার বলে একটা মনে হচ্ছে, যেটা ভারতের বিজেপি সরকার এবং মমতার সরকারের মধ্যে একটা দ্বন্দ্ব আছে, প্রতিদ্বন্দ্বিতা আছে এবং পশ্চিমবঙ্গকে কে নিয়ন্ত্রণ করে এটাই হলো মমতার একটা দিনের বিষয়। তো সেটা তাদের অভ্যন্তরীণ রাষ্ট্র কাঠামোর ভেতরে সেটা মীমাংসা করে দিতে পারতো, কিন্তু সেটা পারছে না পারার কারণে এটা ঠিক আছে। আমরা তো অবশ্যই কেন্দ্রের সঙ্গে দিল্লির সঙ্গে থাকার একটা সমঝোতা বা চুক্তির বিষয়টার কথাই বলবো, আমরা রাজ্য পর্যায়ে আমরা যাবো না, কিন্তু আমরা তো জানতে পারছি যে ঘটনাটা এরকম হয়েছে। এখন আমরা তো ভীষণ রকম ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের অর্থনীতি, আমাদের জীবন, আমাদের সেচ, তারপরে ভূগর্ভস্থ পানি সকল ব্যাপারে আমরা প্রচন্ড রকম ক্ষতিগ্রস্ত হচ্ছি, বছর বছর ক্ষতিগ্রস্ত হচ্ছি। এর জন্য শেষ কি হচ্ছে, এক সময় গঙ্গা ব্যারেজ করার জন্য মানে ফারাক্কা ব্যারেজ করার জন্য আমাদের কি ক্ষতি হচ্ছে, এটা নিয়ে একটা একটা এক ধরনের পানি মন্ত্রণালয়ের কাছে একটা অধিদপ্তর করে সেখানে উন্নতিগত সমীক্ষা করাতো এবং একটা হিসাব রাখাতো, কিন্তু ইস্টার কারণে তিস্তা ভারত পানি সরিয়ে নেওয়ার জন্য কোন কোনো অধিদপ্তর করা হয়নি, কেউ ব্যক্তিগত ভাবেও বা কোনো সংস্থাও এটাকে কেউ পরিমাপ করে নাই। তবে এটা শত শত কোটি তো ছাড়িয়ে যাবেই, হাজার হাজার কোটি টাকার একটা ব্যাপার, তো সেটা আন্দাজে বলা চাই যে একটা সংখ্যার মাধ্যমে ব্যক্তিগত ভাবে সেভাবেই বলা উচিত।
বিশ্লেষকরা বলছেন তিস্তা চুক্তি সম্পাদনের মাধ্যমে সব হতাশা এবং উদ্বেগ দূরীভূত হোক এটাই প্রত্যাশা, তবে তা নির্ভর করছে এখন ভারতে। আমি খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারত সরকার পয়লা এপ্রিল থেকে আবার কমিয়ে দিল পোস্ট অফিসের যাবতীয় সঞ্চয় প্রকল্পের সুদের হার। এরই ওপর রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
আবারও পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয় প্রকল্পের সুদ কমিয়ে দিল ভারত সরকার, অথচ এই সঞ্চয় সূত্রকুই ভরসা বহু অবসরপ্রাপ্ত প্রবীণদের। গত চার দশকে পাবলিক প্রভিডেন্ট ফান্ড প্রকল্পে সুদের হার এই প্রথম 8% নিচে নেমে গেল। দেখা দেখি সুদ কমিয়ে দিল বিভিন্ন ব্যাংকও। সরকারের যুক্তি হল এরপর কমে যাবে বাণিজ্য আর শিল্পকে দেয়া ব্যাংকের ঋণের সুদও, সেটা কিন্তু অর্থনীতির পক্ষে সুবিধাজনক। কিন্তু সমস্ত সামগ্রীর দাম যেখানে ঊর্ধ্বগামী, সুদের আয়ের ভরসায় যারা থাকেন তাদের দুরবস্থা তো বাড়বে। মানুষের এই অসন্তোষ ও ক্রোধকে কাজে লাগিয়ে বড় আন্দোলনের জন্য তৈরি হচ্ছেন তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দলগুলি। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
গৌতম গুপ্তের এই রিপোর্টের উপর ভিত্তি করেই আমরা এখন টেলিফোনে কথা বলছি নতুন দিল্লি প্রবাসী অর্থনৈতিক এবং ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শক প্রফেসর অমিতাভ বসুর সঙ্গে। আমরা খবরাখবর থেকে জানতে পারলাম যে পয়লা এপ্রিল হতে পোস্ট অফিসের যাবতীয় সঞ্চয় প্রকল্পের সুদের হার ভারত সরকার কমিয়ে দিল। গত 40 বছরে এই প্রথম পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সুদ 8% নিচে নেমে গেল। আপনার বিশ্লেষণ, হ্যাঁ এ সম্পর্কে, হ্যাঁ আপনি এ সম্পর্কে কি মনে করছেন?
এই যে পোস্ট অফিসে সুদের হার 0.1% কমে যাচ্ছে, মানে সব রকম সঞ্চয়ের উপরই প্রায়, এর অনেকগুলি কারণ আছে। এর প্রথম কারণ হচ্ছে যে এখনকার যে হিসেব আমরা পাচ্ছি, একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে এডেলউইস ফাইন্যান্সিয়াল সার্ভিস বলে, সেই হিসেব অনুযায়ী প্রায় আপনার 4.68 lakhs অর্থাৎ 5 লক্ষ টাকা, 5 লক্ষ কোটি টাকা, 5 লক্ষ কোটি টাকার মতো টাকা ব্যাংকে রয়েছে, সমস্ত ব্যাংকে, যে টাকাগুলো খাটানো যাচ্ছে না যেহেতু ব্যাংকের সুদের হার বেশি। সেই জন্য ওই ব্যাংকও এইবার সুদের হার কমাবে, এবং এই পোস্ট অফিসের সুদের হারটা কমানো হচ্ছে সরকারের যে ঋণপত্র, সেই ঋণপত্রের সুদের হারের সাথে একটা সমান্তরালতা বা একটা সমান ভাব আনার জন্য। কিন্তু প্রধান উদ্দেশ্য আমার মতে যে ব্যাংকের কাছে যে প্রায় 5 লক্ষ কোটি টাকা পড়ে রয়েছে যেটা তারা খাটাতে পারছে না যেহেতু সুদের হার বেশি, সেই জন্য এই পোস্ট অফিসের সঞ্চয় সুদের হার কমানোর সাথে সাথে ব্যাংকও তার সঞ্চয়ের উপর সুদের হার কমালে এই ঋণটা ইন্ডাস্ট্রিকে দিতে পারবে এবং ওই টাকাটা তখন অর্থনীতিতে আসবে এবং সেই অর্থনীতি তাহলে হয়তো আর একটু চাঙ্গা হতে পারে। এই ভাবনা চিন্তাতে এই পোস্ট অফিসের সঞ্চয়ের হার কমেছে।
জি, আপনি যেমনটি কিনা ব্যাখ্যা করলেন যে সুদ কমলে সরকারের যুক্তিও তাই যে জমা টাকায় সুদ কমলে সেটা শিল্প বাণিজ্যের জন্যে ধারের টাকার সুদও কমিয়ে দেবে এবং সেটা অর্থনীতির পক্ষে ভালো হবে। তো আসলেই কি অর্থনীতির পক্ষে এটা শেষাবধি ভালো হবে পরিশেষে?
দেখুন, যদি আমি বিশেষ করে আপনি যে কথাটা উল্লেখ করলেন যে প্রথমে আলোচনার প্রথমে যে এই প্রথমবার পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সুদের হার 8% নিচে নেমে গেল। সাধারণত এই পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা যেটা সিনিয়র সিটিজেন অর্থাৎ বয়স্ক যারা রিটায়ার্ড অবসরপ্রাপ্ত লোকেদের পক্ষে যে সঞ্চয়ের প্রকল্প পোস্ট অফিসে আছে বা ছিল তার সুদের হার কমে যাওয়াতে অবসরপ্রাপ্ত মানুষের নিশ্চয়ই অসুবিধা হবে। কিন্তু আমরা যদি দেখি যে আজকে যে হারে মোটামুটি একটা মুদ্রাস্ফীতিকে সরকার একটা পর্যায়ে নিয়ে আসতে পেরেছে, এবং এটা আমি সমস্ত সরকারের কৃতিত্ব দেব না, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে এবং খাদ্য শস্যের দাম একটা স্থিতিশীল হয়েছে, সেটাও অনেকখানি এই মুদ্রাস্ফীতি কমানোয় কারণ, কমে যাওয়ার কারণ। তাতে 0.1% সুদ কমলেও আমি বলবো এটা অনেক ভালো, যদি অন্য কিছু লগ্নি বা অন্য কোনো নিবেশের কথা আমরা ভাবি, কেন সবেতেই একটা ট্যাক্সের ধাক্কা আছে, সুতরাং এটা মেনে নিতে হবে। এইটা হচ্ছে, তবে অনেকেই বলছেন পশ্চিমবঙ্গের থেকেও কথা উঠেছে যে এই সুদের হার বিশেষ করে স্বল্প সঞ্চয়ে যেটা পোস্ট অফিসের কমানোর ফলে অবসরপ্রাপ্ত মানুষ তাদের অনেক ক্ষতি হবে, সেটা খানিকটা সত্য। কিন্তু অন্যদিকে যে প্রশ্নটা উঠছে যে যখন এই ব্যাংকের যে টাকা জমে রয়েছে সেই টাকা বাজারে আসবে, তখন যে অর্থনীতির চাঙ্গা ভাব আসবে, তাতে আশা করা যাচ্ছে যদি সবকিছু অর্থাৎ ব্যবসার পদ্ধতি যদি সরকার সহজ সরলীকরণ করতে পারেন, তাহলে সেটা সকলের ক্ষেত্রেই একটা উপকৃত বা উপকার আসবে। কেননা আপনার অর্থনীতি যদি চাঙ্গা হয় তার কিছু ভাগ তো সকলের ভাগ্যেই পড়বে বলে মনে হয়।
আপনি এই অর্থনীতি চাঙ্গার প্রশ্নে সহজ সরলীকরণের কথা যে বললেন, আরেকটু বিশদ ব্যাখ্যা করবেন?
সহজ সরলীকরণের মধ্যে রয়েছে যে সরকার কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করছে, কেন্দ্রীয় সরকার, তারা বলছে টু মেক বিজনেস ইজি, কিন্তু সেই টু মেক বিজনেস ইজি আজ অব্দি কিন্তু অত সহজ বা সরলীকরণ হয়নি। তার কারণ হচ্ছে বিভিন্ন রাজ্যে, এখানে শুধু কেন্দ্র নয়, কেন্দ্র এবং রাজ্য আছে, তার মধ্যে যে সমন্বয় প্রয়োজন, যে একটা ব্যবসা একটা বাণিজ্য করতে গেলে যে আমার পারমিশন নিতে হবে, যে সমস্ত আমাকে নিয়মাবলী মানতে হবে, সে এত বেশি এবং এত সময় সাপেক্ষ যে তার ফলে অনেকখানি অনীহা আমরা লক্ষ্য করছি এই নতুন নিবেশের ক্ষেত্রে, বা যারা নিবেশ করেছেন সেটাকে আরো খানিকটা বাড়াবার বা এক্সপ্যানশনের। এইটা যেমন একটা আছে, আর একটা আছে যে আজকে কিন্তু এই যে নতুন ট্যাক্স সরকার চালু করতে চলেছে যেটা হচ্ছে জিএসটি, গুডস এন্ড সার্ভিস ট্যাক্স, এটা ইমপ্লিমেন্টেশন অর্থাৎ এটা কিভাবে কার্যকরী করা হবে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। যতক্ষণ সেটা স্পষ্ট না হচ্ছে এবং যতক্ষণ সেটাকে খুব সহজ খুব সরলীকরণ না করা হচ্ছে, কেন এটা বেশ তাত্ত্বিক দিক দিয়ে হয়তো দেখতে গেলে খুব ভালো, কিন্তু এটার যদি সুষ্ঠ সুষ্ঠভাবে এটাকে যদি কার্যকরী না করা হয়, তাহলে কিন্তু এটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিপরীত ভাবও নিতে পারে। সেই জন্য বলছি যে এই নতুন যে সমস্ত পদ্ধতি সরকার নিচ্ছেন সেইখানে দরকার একটা সরলীকরণ, আর কেন্দ্র এবং রাজ্যের মধ্যে একটা প্রচন্ড রকমের সমন্বয় প্রয়োজন, কেননা আমাদের দেশে আপনি জানেন যে ফেডারেল সিস্টেম, অর্থাৎ কেন্দ্রেও একটা আইন করে সেটা মানতে হয়, রাজ্য একটা আইন করে সেটা মানতে হয়, কিছু রাজ্যের এখতিয়ারভুক্ত, কিছু কেন্দ্রের এখতিয়ারভুক্ত, আবার কিছু আবার যুক্ত দুজনেরই। সেই সমন্বয় যতক্ষণ না হচ্ছে, জমি নিয়ে যেমন একটা আছে, সেইগুলো খুব প্রয়োজন।
জি, আমরা আপনার বক্তব্য থেকেও জানতে পারলাম, এবং এমনিতেও খবরাখবর থেকে আমরা যেটুকু জানি সেটা হলো যে বিশেষ করে উপমহাদেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই উপমহাদেশের কোটি কোটি অবসরপ্রাপ্ত ব্যক্তি, প্রবীণ নবীন সব মিলিয়ে অনেকখানি এই যে অবসর ভাতার ওপর জীবন নির্বাহ করেন, তার সুদের ওপর জীবন নির্বাহ করে থাকেন। তো এই সুদের হার ক্রমান্বয়ে কমার ফলে, এবং এটা যে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে সেটাও নিয়েও এখন সংশয় দেখা দিচ্ছে, তো এই দিকটার উপর আলোকপাত করবেন?
সুদের হার তো কমবে বলেই মনে হয়। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, একটা নতুন ব্যাংক ভারতবর্ষে এই এক বছরও হয়নি কি কয়েক বছর হলো প্রতিষ্ঠিত হয়েছে, বন্ধন ব্যাংক। এবং সেই বন্ধন ব্যাংকের যিনি প্রধান ব্যাংকিং ডিরেক্টর চন্দ্রশেখর ঘোষ, তিনি বলেছেন যে আমাদের কোনো বিকল্প নেই, সুদের হার যে সঞ্চয়ের উপর, সেই সঞ্চয়ের উপর আমাদের সুদের হার কমাতে হবে। কেন? আমরা বাজারে যে ঋণ দিয়ে যে টাকা খাটাবো সেই টাকা অত্যন্ত বেশি হয়ে যাচ্ছে এবং আমরা পাচ্ছি না আমাদের আয় বাড়াবার জন্য। এই সুদের হার কমলে পর অবসরপ্রাপ্ত মানুষদের এবং প্রবীণ মানুষ যারা, ধরুন অনেকেই আছেন বৃদ্ধ বৃদ্ধা, তাদের হয়তো কেউ নেই, খুব একটা আয় রাস্তা নেই, যদি মুদ্রাস্ফীতি সরকার না কমাতে পারে, এবং আমি আগেই বলেছি যে সরকারের থেকে মুদ্রাস্ফীতি কমার পিছনে প্রধান কারণ হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে তেলের দাম কম এবং খাদ্যশস্যের একটা স্থিতিশীল ভাব এসেছে, যদি সেটাকে না কমাতে পারে তাহলে বিশেষ করে অবসরপ্রাপ্ত মানুষদের এবং প্রবীণদের পক্ষে খুবই সমস্যা হবে, খুবই সমস্যা হবে। কেন? বিশেষ করে জানেন এই উপমহাদেশে আপনার পশ্চিমের মতো কোনো সোশ্যাল সিকিউরিটি সিস্টেম এখনো চালু নেই, ফলে স্বাস্থ্য বলুন, আপনার অন্য কিছু কারণ বলুন, তাতে কিন্তু এদের পক্ষে খুবই অসুবিধা হবে, এটা মানতেই হবে।
আচ্ছা, এই যে সুদের হার কমার বিষয়টিকে কেন্দ্র করে যে একটা ইস্যু খাড়া হয়েছে, যার ফলে একটা অসন্তোষ চারিয়ে উঠছে, কোনো কোনো রাজনৈতিক দল সেটাকে নিয়ে একটা আন্দোলন গড়ে তোলবার চেষ্টা চালাচ্ছে বা চিন্তা ভাবনা করছে বলে শোনা যাচ্ছে, আপনার কি মনে হয়?
আমি তো আপনাকে বললাম, যেমন ধরুন পশ্চিমবঙ্গে, হ্যালো,
জি শুনছি আমরা, জি
হ্যাঁ, পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে যে তৃণমূল কংগ্রেস, যে এখন আর সেটা কিন্তু আঞ্চলিক দল নয়, এখন সেটা সর্বভারতীয় দলের স্বীকৃতি পেয়েছে, তারা তো দাবি তুলেছে যে এই সুদের হার যেটা কমাবার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে 1 এপ্রিল থেকে, যেটা চালু হবে স্বল্প সঞ্চয় প্রকল্পের উপর, সেটাকে প্রত্যাবর্তন করা বা সেটাকে ফিরিয়ে নেওয়া, এবং তা না হলে তারা আন্দোলন করবে। এখন সেই জন্যই দেখুন, আবার সেই ঘুরে ফিরে আমি আমার পুরনো কথায় আসি, যে এই সুদের হার শুধু কমালেই যে সমস্যার সমাধান হবে আমি মনে করি না, এর বিপরীত হতে পারে। ব্যবসা সরলীকরণের জন্য কেন্দ্র এবং রাজ্যের যে সমন্বয় দরকার, যেটা কিন্তু এই আন্দোলনের মধ্যে দেখা যাচ্ছে যে বিপরীত